ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বাংলাদেশ সময় এখন ঘড়িতে ঠিক রাত 10টা। আশা করছি আপনারা সবাই সারাদিনের কর্মব্যস্ততা শেষে ফিরে এসেছেন ঘরে। অনেকে হয়তো রাস্তায় আছেন, অনেকে হয়তো ট্রাফিকে আটকে আছেন, অনেকে হয়তো কোথাও যাচ্ছেন, যাত্রা পথে শুনছেন আমাদেরকে। সবার জন্য অনেক অনেক শুভকামনায় আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এপিসোড শুনবেন। আপনারা সবাই আফ্রিকার যে কোনো ঘটনা শুনতে খুব পছন্দ করেন, আর আমরাও চেষ্টা করি আফ্রিকার ঘটনা কিছু কিছু রাখতে, এবং সেগুলো যে সবসময় পাওয়া যায় তাই না, মানে সেটা না আর কি। মানে আমাদের বাংলাদেশের যারা আফ্রিকার কোনো দেশে থাকেন তাদের সংখ্যাটা আসলে ঠিক মিডল ইস্ট বা মানে ইউরোপ বা নর্থ আমেরিকার মতন এত বেশি না। তারপরেও আমরা চেষ্টা করছি যে ঘটনাগুলো সংগ্রহ করতে, আপনাদের যদি জানা থাকে, কারণ আমাদের আফ্রিকার সবচেয়ে বেশি ঘটনা সারপ্রাইজিংলি আসে হচ্ছে মিডল ইস্ট থেকে, কারণ মিডল ইস্টের ওখানে যারা আফ্রিকানরা কাজ করছেন আমাদের বাঙালি ভাই বোনদের সাথে, তারা বিভিন্ন ঘটনা শেয়ার করেন, এবং তখন আমাদের সেই বাঙালি ভাই বোনেরা আবার সেই ঘটনাগুলো পাঠিয়ে দেন। মানে আমি মেহেদির কথা বলছি, তিনি পাঠান। আর কিছু মানুষ আছেন আফ্রিকার বিভিন্ন দেশে বাস করেন এবং তারা সেখানকার যে সমস্ত ঘটনা শুনেছেন সেই ঘটনাগুলো তারা আমাদের সাথে শেয়ার করেন, এবং আমরা তখন আপনাদের সামনে নিয়ে আসি। তো আমার যেটা মনে হয় যে আপনাদের কাছে যারা শুনছেন তাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের লিখে পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনারা সবাই জানেন এই তো মাত্র আমরা পেরিয়ে আসলাম, একটা দিন আগেই আমাদের বার্থডে ছিল এবং আমরা 6 বছর পূর্ণ করলাম, এবং এই 6 বছরে আমাদের শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ। সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা এই বার্থডে উপলক্ষে বা বিভিন্ন সময় আমাদের সাবস্ক্রাইব করছেন, আমাদের পেজকে ফলো করছেন, তাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা। আপনারা আমাদের পাশে আছেন বলেই সামনে এগিয়ে যাবার প্রেরণা পাই। একটা কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অচিনপুর শুরু করেছি, এবং অচিনপুর নিয়ে উই হ্যাভ বিগ প্ল্যান। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আসলে চাই যে আপনাদেরকে আরো বেশি ইনভলভ করতে, আপনাদের সাথে দেখা করতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট করতে। সেই জন্যই অচিনপুরে যারা পার্টিসিপেট করতে চান বা ঘটনা পাঠাতে চান তাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি সেই ঘটনাটাই পাঠাবেন যে ঘটনাটা আপনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ঘটেছিল, এক্সপিরিয়েন্স করেছেন, অথবা আপনি আসলে আপনার বন্ধুর কাছ থেকে শুনেছেন ঘটনাটি, আপনার বন্ধু আপনার সাথে শেয়ার করেছেন। বন্ধু রিলেটেড ঘটনার মধ্যে বন্ধু থাকলে খুব ভালো, যদি না থাকে অ্যাটলিস্ট এই ঘটনাটি শুনতে হবে আপনার বন্ধুর কাছ থেকে। মজার ব্যাপার হচ্ছে আমার কাছে যে ধরনের ঘটনাগুলো আসে তার বেশিরভাগই আপনারা সংগ্রহ করেন কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে, সুতরাং এই ঘটনার কোনো অভাব নেই বলে আমার বিশ্বাস। আর আমি যে ঘটনা পাই তার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে বন্ধুদের সাথে কোনো পিকনিকে গিয়েছেন, কোথাও ঘুরতে গিয়েছেন, এবং তখন আপনারা সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করছেন বা আমাদের কাছে পাচ্ছেন। আমরা একটা জিনিস সবসময়ই বলবো যে মানে আপনারা দয়া করে মানে এআই দিয়ে লেখা কোনো স্টোরি বা আমাদের কাছে পাঠাবেন না, এটা আমরা একেবারে অ্যাকসেপ্ট করি না। আপনারা যারা ভাবছেন অনেকেই যে কেন আপনাদের স্টোরি সিলেক্টেড হচ্ছে না, তার একটা রিজন এটা হতে পারে, তো এটা একটু মাথায় রাখবেন। আর আজকের যে ঘটনা সেই ঘটনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মোটমাট 4টি ঘটনা আজকে আপনাদের শোনানোর ইচ্ছে আছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভালো লাগবে এবং সাপোর্ট করবেন এইভাবেই। আর কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, অনেকেই জয়েন করে ফেলেছেন অলরেডি আমি দেখতে পাচ্ছি, সবাই নাম লিখবেন দয়া করে। আপনি যদি চান যে আপনার কমেন্টের নামটা পড়া হোক তাহলে আপনি দয়া করে নামটি লিখবেন। আমি রিয়াদ বগুড়া থেকে, মুস্তাকিম মালয়েশিয়া থেকে, শ্রাবণ মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে শুনছি, নাম লেখেননি, রিয়াদ বগুড়া থেকে লিখছেন, ইতালি থেকে মুন্না আছেন আমাদের সঙ্গে, জামালপুর থেকে নীরব আমাদের সঙ্গে আছেন, শ্রাবণ আপনি মালয়েশিয়া থেকে, আপনি একটা পড়েছি আমি, ফয়সাল আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন শিহাব কুমিল্লা থেকে, আমাদের সঙ্গে রাব্বি আছেন, আমাদের সঙ্গে সাকলিন আছেন ইন্ডিয়া থেকে, এবং তিনি হ্যাপি বার্থডে জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সুবার আছেন ইন্ডিয়া থেকে, আলামিন আছেন সৌদি আরবিয়া থেকে, রাজবাড়ি থেকে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন সিঙ্গাপুর থেকে শাউন, তাসিন আছেন মুন্সিগঞ্জ থেকে, গাইবান্ধা থেকে আমাদের সাথে ফিরোজ আছেন, এছাড়া আমাদের সঙ্গে আব্দুল খালেক লক্ষ্মীপুর থেকে শুনছেন, পিরোজপুর নাজিপুর থেকে শুনছেন, নাম লেখেননি, সাজ্জাদ কুড়িগ্রাম থেকে লিখছেন আমাদেরকে। কুয়েত থেকে রাকিব আমাদের সঙ্গে আছেন, ইমরান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন নাম লেখেননি কিন্তু স্পেন থেকে শুনছেন, পড়তে পারলাম না। ঝিনাইদহ থেকে শুনছেন, ময়মনসিংহ থেকে শুনছেন সাবা, যশোর থেকে জনি, রাজীব শুনছেন গাজীপুর থেকে, এবং কুষ্টিয়া থেকে ইমন আমাদেরকে শুনছেন, সৌদি আরব থেকে নজরান আমাদের শুনছেন, সৌদি আরবের নজরান থেকে কে শুনছেন পড়তে পারলাম না। হিমেল আছেন আমাদের সঙ্গে, রাফসান আছেন ঢাকা থেকে আমাদের সঙ্গে, এছাড়াও কংগ্রাচুলেট করেছেন আমাদেরকে, শুভেচ্ছা জানাচ্ছেন ময়মনসিংহ থেকে, কোনো একজন নামটা পড়তে পারলাম না কারণ তার আগেই চলে গেল। সিয়াম আছেন আমাদের সঙ্গে জামালপুর থেকে, আমাদের সঙ্গে আছেন মালদা থেকে পুনাম, আমাদের সঙ্গে আছেন নয়ন ঢাকা থেকে, আমাদের সঙ্গে আছেন প্রণব পাংশা থেকে, মেহেদি আছেন মাওনা থেকে, আমাদের সঙ্গে আছেন কুমিল্লা থেকে বাবু, আর চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন তানবিন। আমাদের মনে হয় যে এখন ঘটনা শুরু করতে পারি আমরা, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন এবং ভালো লাগবে প্রত্যেকটা মুহূর্ত। শুরু, কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। ঘটনা শুরু করছি, নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম ইয়াসিন আরাফাত রিজভী, আমি আপনার অনেক বড় ভক্ত। আমার ঠিকানা হচ্ছে, তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন, যাত্রাবাড়ি ঢাকা থেকে তিনি লিখছেন। তারপরে তিনি লিখছেন, আজকে আমি যে ঘটনাটি পাঠাব তার সাক্ষী আমার পুরো পরিবার, এই ঘটনাটি সিলেক্টেড হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। এই ঘটনার শুরু 2004 সাল থেকে এবং এখন পর্যন্ত চলমান। এই ঘটনার সূত্রপাত হয় আমার দাদার থেকে। আমার দাদা ছিলেন এক ব্যক্তির ভক্ত, তিনি তাকে অনুসরণ করতেন, কি ধরনের নিয়ম মানতেন তার ব্যাখ্যা আমি পাইনি। তার ভাষায় তিনি সেগুলোকে ইবাদত বলতেন। সাল 2004-2010 এই সময়ের মধ্যে আমার দাদা প্রায়ই অনেক বেশি মানিকগঞ্জে থাকতেন। আগে কখনোই দাদাকে এত বেশি মানিকগঞ্জে যেতে দেখিনি। তার অনুসরণ করা সেই লোকের বাসা মানিকগঞ্জ। আগেই বলে নেই, আমার দাদা ছিলেন একজন মুসলিম। সাল 2011-14 সেপ্টেম্বর, এই দিন থেকে দাদার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। প্রতিদিন রাত 1টার দিকে দাদা তার ঘরের ভেতর ঢোকার পর ঘরের দরজা লাগিয়ে কি সব নিয়ম পালন করতেন আগে কখনো দেখেনি। এখন মনের ভেতর প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে দেখলাম? তার উপর কিছু কারণে আমাদের সন্দেহ হয়, তাই আমরা তার ঘরের দরজায় একটা ছোট ছিদ্র করেছিলাম তাকে দেখার জন্য। তারপরে দিন রাত আমরা ঘরের দরজায় ওই ছিদ্র দিয়ে উঁকি দেই। তারপর আমরা যা দেখি তা আপনাকে বলে বোঝাতে পারব না। উঁকি দেওয়ার পর দেখি দাদার পুরো চোখ কালো এবং তিনি কালো কাপড় পরিধান করে আছেন, বিশেষ কিছু রীতি পালন করছেন। এখানে আশ্চর্যের বিষয় এইটা, দাদাকে এর আগে কখনোই কালো কাপড় পরতে দেখিনি এবং দাদার চোখ পুরো কালো। এরপর থেকেই শুরু হয় ঘটনা। সাল 2018-17 জানুয়ারি, রাত 1টার দিকে হঠাৎ করে কে যেন আমাদের ঘরের দরজায় অনেক জোরে জোরে নক করে। পরে আমাদের ঘুম ভেঙে যায় এবং ঘর থেকে বের হয়ে দেখি কেউ নেই। ঠিক তখনই আমাদের চোখ পড়ে ঘরের এক পাশে, যেখানে 7টি বিড়াল আমাদের দিকে তাকিয়ে আছে। ভয়ের বিষয় হল 7টা বিড়ালের গঠন সাধারণ বিড়ালের মতো না। এগুলো দেখার পর ভয় পেয়ে দ্রুত দরজা বন্ধ করে দেই। এরপর থেকে প্রায়ই মনে হতো ঘরের ভেতর আমরা ব্যতীত কেউ আছে, কারণ ঘরের ভেতর অন্য ব্যক্তির হাঁটা চলার শব্দ পাওয়া যেত। আবার ঘরের ভেতর হঠাৎ অনেক গরম লাগত কিন্তু বাইরে পরিবেশ ঠান্ডা। প্রায় কয়েক বছর ধরেই এমন ঘটনা চলতে থাকে। এরপর আমরা ভালো হুজুরের খোঁজ নিয়ে তাকে সব বলি এবং সে ঘটনা শুনে আমাদের বাড়ি আসার পর সব দেখার পর বলেন, এগুলো দুষ্টুজিনের কাজ, আমি পানি পড়া দিয়ে যাই, সন্ধ্যার পরে ঘরে ছিটিয়ে দেবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুরের দেয়া পানি কাজ করে, কয়েক বছর কোনো সমস্যা হয় না। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সাল 2025, 16 অক্টোবর আমার ছোট ভাই জন্মগ্রহণ করে। আমার ছোট ভাইয়ের বয়স যখন 19তম দিন, তখন তাকে আমার দাদার কাছে আনা হল। ছোট ভাইকে দেখানোই ছিল উদ্দেশ্য। এরপর থেকেই আমার ছোট ভাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে কিছুই খেতে চাইত না, এমনকি তার অবস্থা এত খারাপ হল যে তার মাথার হাড় চার ভাগ হয়ে যায়, তার মুখ শুকিয়ে যায়। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বললেন, অবস্থা তো অনেক খারাপ। ডাক্তারের চিকিৎসায় কোনো উন্নতি হল না। পরবর্তীতে আমার ছোট ভাইকে হুজুর দিয়ে চিকিৎসা করা হয়। আমার ছোট ভাই আগের তুলনায় আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে ওঠে, আলহামদুলিল্লাহ। চিকিৎসার শেষে হুজুর বলেন, এইটা কোনো দুষ্টুজিনের কাজ যা রাসূলের উপরে পড়েছে। সাল 2025, 30 নভেম্বর আমি গিয়েছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আমার ছোট ভাইয়ের রিপোর্ট নিয়ে আসতে। এমন সময় ঠিক দুপুর 2:20 আম্মু কল দিয়ে বলেন, ইয়াসিন দ্রুত বাসায় আসো, তোমার দাদা সুইসাইড করতে চেয়েছিল, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আসো, আমরা তোমার দাদাকে নিয়ে মেডিকেলে যাচ্ছি। সময় 3:40, আমি বাসায় প্রবেশ করি। আমি যখন বাইরে ছিলাম তখন বাইরের পরিবেশটা ঠান্ডা ছিল, কিন্তু আমি যখন ঘরে প্রবেশ করি তখন ঘরের পরিবেশটা ছিল প্রচণ্ড গরম। আমি দাদার ঘরের দিকে হাঁটা শুরু করি। তার ঘরে প্রবেশ করার পর হঠাৎ অনেক অসুস্থ হয়ে যাই। তার ঘরের ভেতর যা দেখেছিলাম, ঘরের দেয়ালে এবং মেঝেতে প্রচুর রক্ত পড়েছিল, তা দেখে আমার আর সেখানে থাকা সম্ভব হচ্ছিল না। আমি ঘর থেকে বের হয়ে ঢাকা মেডিকেলের দিকে রওনা দেই এবং হাসপাতালে যাওয়ার পর দেখি দাদার পেট, বুক ও পায়ে ছুরি দিয়ে কাটার চিহ্ন। আমার শরীর শিউরে ওঠে। পরবর্তীতে ডাক্তার তার কাটার স্থানে ব্যান্ডেজ করে দেন। তারপর কয়েকদিন ভালোই ছিল, দাদাও আগের তুলনায় সুস্থ হয়ে ওঠেন এবং কথা বলতে পারেন। তারিখ 17 ডিসেম্বর, দাদা আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য কিছু দেখে দৌড় দেয়। সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে তার সাথে দৌড়ে কেউ পেরে উঠছে না এবং হাসপাতালের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। আশ্চর্যের বিষয় হল, দাদার শরীরে এত শক্তি এই অবস্থায় কোত্থেকে আসল? দাদার সাথে শক্তি থেকে কেউ পেরে ওঠে না। ওনার হাসপাতালের চিকিৎসার পাশাপাশি ইসলামিক চিকিৎসার প্রয়োজন, এটাই আপু বলেন। পরবর্তীতে দাদাকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। হুজুরের কাছে নেয়ার মাঝপথে দাদা পাগলামি শুরু করে এবং ওই অদৃশ্য অবয়বটি দাদার মাধ্যমে বলে, ওকে বাঁচানো সম্ভব না, ও চিন্তা মাথা থেকে ফেলে দাও, কেউ ওকে আমার থেকে আলাদা করতে পারবে না। এই বলে অবয়ব দাদাকে অদৃশ্য করে ফেলে এবং অনেক খোঁজার পর তাকে আমরা ঘরের ভেতর পাই এবং সেই দিন থেকে ওই অবয়ব দাদাকে ইচ্ছা মতো কাজ করাত। ওই অবয়বটি কাজ করানোর ফলে দাদার শরীর অনেক অসুস্থ হয়ে যায়। তার অবস্থার কথা চিন্তা করে হুজুর দোয়ার মাধ্যমে কিছু সময়ের জন্য ওই অবয়বকে দাদার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। পরে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যায়, আইসিইউতে ভর্তি করা হয়। অনেক চিকিৎসার পর দাদার কিছুটা উন্নতি হলে ডাক্তার তাকে বাসায় নিয়ে যেতে বলে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর আমরা তাকে ছোট চাচার ঘরে রাখলাম। আমাদের সবার যত্নে সুস্থ হয়ে উঠলেও তিনি আর কখনো হাঁটতে পারেননি। সাল 2026, 9 জানুয়ারি, হুজুর যে দোয়ার মাধ্যমে অবয়বকে আটকে রাখেন, এই দিন তার অবসান ঘটে। অবয়ব আরও শক্তি নিয়ে দাদার কাছে আসে। দাদার মাধ্যমে সে বলে, আগেই বলেছিলাম আমাকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না, ওকে কেউ আর মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। এই দিন রাতে দাদা সেই ছুরি দিয়ে আবারও সুইসাইডের চেষ্টা করে। কোনোভাবে তার কাছ থেকে ছুরিটা নিয়ে নেওয়া হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা, দাদা যেই ছুরি দিয়ে সুইসাইডের চেষ্টা করে সেরকম ছুরি দিয়ে দাদা প্রথম সুইসাইড করতে চেষ্টা করেছিল। এই ছুরি তো হুজুর নিয়ে গেছেন, তাহলে এইখানে কিভাবে আসলো? এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে দাদা আবারও পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করল, আবোল তাবোল কি সব ভাষায় কথা বলতে লাগল। হঠাৎ দাদার আচরণ আরো অন্যরকম হয়ে গেল। ছোট চাচা দ্রুত হুজুরকে ডেকে আনলেন, হুজুর লুকাইয়া করা শুরু করলেন। এর ফলে অনেকক্ষণ পর দাদা আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়েন ভীষণ অসুস্থ অবস্থায়। দাদাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তারিখ 2026 10 জানুয়ারি, আমার দাদা পরলোক গমন করেন। দাদার মৃত্যুর পর আমার ছোট চাচা, আব্বু, বড় চাচা মানিকগঞ্জে যান দাদার অনুসরণ করা সেই লোকটিকে দাদার ব্যাপারে জিজ্ঞেস করতে। তিনি বলেন, আপনার আব্বা ছিলেন এই প্রক্রিয়ার সদস্য, তাকে এমন কিছু শেখানো হয়েছিল সে যদি সেগুলো করতে ভুল করে তাহলে অদৃশ্য শক্তি তাকে মেরে ফেলতে পারে, তাকে আগেই সাবধান করা হয়েছিল। ওইখান থেকে আসার পর হুজুরের কাছে এই বিষয়গুলো জানতে চাইলে হুজুর বলেন, আগে এখানে কোনো জিন ছিল না, একদিন একজন জিন এসে এখানে বাসস্থান তৈরি করার পর যখন ওই জিন দেখে তাকে ক্ষতি করার মতো কেউ নেই, তখন সে আরো ছয় ভাইকে নিয়ে আসে এবং এইখানে তাদের বাসস্থান তৈরি করে। আপনার বাবা যে নিয়মগুলো পালন করতেন তাকে এক কথায় শয়তানের পূজা বলা যায়। আপনার বাবা এই চর্চা করতে গিয়ে কিছু ভুল করেন, যার ফলে আজকে তার এই পরিণতি। আমাদের বাড়িতে এখনো ওই জিনগুলোর প্রভাব রয়েছে। এই ছিল ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। এই বলেই যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা পাব। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন কিনা জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। এখন আমি আপনার কাছে যে ঘটনাটি শেয়ার করব তা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমার নাম মোহাম্মদ সাইম, আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা জিয়ানপুর গ্রামে। ঘটনাটি হচ্ছে আমার ছয়জন বন্ধুদের নিয়ে। ঘটনাটি শুরু হয় 2022 সালে। আমার এক বন্ধু সাইফুল, ছদ্মনাম, সে একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটি কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। আমরাও চেষ্টা করি। পরে আমার বন্ধু সাইফুল বলল, ওই মেয়েকে আমি পছন্দ করি এবং ওই মেয়েকে ছাড়া আমার বাঁচা অসম্ভব। এরপর আমরা আমাদের আরেক বন্ধু আহাতকে নিয়ে আমাদের গ্রামের দুই তিন গ্রাম পরে আবু ডাঙ্গা নামে একটি গ্রাম আছে, সেখানে একটি তান্ত্রিকের বাসা আছে, তার নাম ইয়াসিন, সেখানে যাই। সবাই তাকে ঠাঁটারো বলে ডাকে। পরের কাহিনী আহাত বলছে। সাইফুল তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিককে সবকিছু খুলে বলল, কিন্তু তান্ত্রিক এই কাজে রাজি হতে চাচ্ছিল না। পরে আমরা তাকে বেশ ভালো অঙ্কের টাকা অফার করলাম। সে বলল, ওই মেয়ের একটি চুল, ব্যবহৃত এক টুকরো কাপড়, হাতের নখ আর একটু রক্ত আনতে হবে। আরও বলল যে মঙ্গলবারের দিন এগুলোর ব্যবস্থা করতে হবে। পরে আমাদের আরেক বন্ধু তার আরেক বান্ধবীর মাধ্যমে এগুলোর ব্যবস্থা করে। মঙ্গলবার বিকেলে কোচিং শেষে এগুলো নিয়ে আমরা তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক আমাদেরকে বলল যে তোমাদের কাজ হয়ে যাবে। এই কথা বলে সে তার ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার পরের দিন আমার বন্ধু সাইফুল অনিক, তাকে নিয়ে তান্ত্রিকের বাড়িতে গেলাম কাজ হয়েছে কিনা জানার জন্য, কারণ ওই দিন আহাত বাড়িতে ছিল না। পরে তান্ত্রিক চারটি তাবিজি দিয়ে বলল, এটি মেয়ের বাড়ির চারপাশে মাটিতে পুঁতে দিতে হবে। এটা ঠিক তার পরের শনিবার মধ্যরাতে পুঁতে দিতে বলল এবং বলল যে তাবিজ পোতার সময় অনেক কিছু হতে পারে, পেছনে তাকানো যাবে না। তাবিজ মাটির নিচে পোতার জন্য আমরা একসাথে গিয়েছিলাম। তিন দিন পরে আমরা দেখলাম যে মেয়ে ওকে পাত্তা দিত না, ওই মেয়ের সাথে এখন তার খুব ভালো সম্পর্ক। এভাবেই চলছিল। মাসখানেক পরে হঠাৎ তান্ত্রিক আমাদের কাছে আসলো এবং বলল তার পাওনা টাকা যেটা আছে সেটা দিতে। সাইফুল দিতে অস্বীকার করল। তাই শুনে তান্ত্রিক অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করল, অনেক রেগে গিয়ে তান্ত্রিককে মারতে চাইল এবং বলল যে গণধোলাই খাওয়াবে। এরপরে তান্ত্রিক বলল, তোদেরকে আমি দেখে নেব, আমরা কিছুই আমলে নিলাম না, ভাবলাম কি করবে ও। কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। তার ঠিক সাত দিন পরে যে মেয়েকে আমরা কালোজাদু করেছিলাম, ওই মেয়ে প্রচণ্ড জ্বরে পড়ে, সে বিছানা থেকে উঠতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এটা দেখে তার পরিবার তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু কোনো ডাক্তার দেখিয়ে কাজ হচ্ছিল না। তার কিছুদিন পর মেয়েটি মারা যায়। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনার শুরু এখানে। তান্ত্রিক বলেছিল আমাদের দেখে নেবে, সে তার কাজ শুরু করল। মেয়েটা মারা যাবার তিন দিন পরে আমাদের বন্ধু সাইফুলের সাথে প্যারানর্মাল ঘটনা ঘটল। যেমন স্বপ্নের ভেতর এসে কেউ তাকে ভয় দেখায়, মৃত মেয়েটি এসে বলে সে কাজটি ঠিক করেনি। তারপরের দিন সাইফুল এসে বলল যে আমার সাথে এরকম এরকম ঘটনা হচ্ছে। পরে আমরা বললাম, তুই এত চিন্তা করিস না, টেনশন করিস না। কিন্তু আমরা ছিলাম ভুল। ঠিক কয়েকদিন চলার পরে ওর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। ওর বাড়ি গিয়ে দেখলাম প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমাদেরকে বলল যে আমি বাঁচব না, তোরা কেউ বাঁচবি না। এ কথা বলে সে সেন্সলেস হয়ে যায়। পরে আমরা ওকে কিছুক্ষণ দেখে যার যার মতো চলে গেলাম। তার ঠিক দুই দিন পরে আমরা শুনি আমাদের বন্ধু না ফেরার দেশে চলে গেছে। এখানে শেষ হলেই বাঁচতাম, আমরা ভয়ে ভয়ে থাকলাম। তার কিছুদিন পরে আমাদের বন্ধু অনেক এসে বলল যে আমার সাথে প্যারানর্মাল কাহিনী হচ্ছে। আমরা আতঙ্কিত হয়ে গেলাম। আমরা ফ্যামিলির চাপের কারণে কাউকে কিছু বলতে পারলাম না, কিন্তু অনেকের অবস্থা হলো একটু ভিন্ন। ও হেঁটে যাচ্ছে, ওর পেছন পেছন কেউ হেঁটে যাচ্ছে, অনেক পেছনের দিকে তাকিয়ে দেখে, মাথা কাটা একটা অবয়ব, কুমিরের মতো চার পা। এটা দেখে অনেক দৌড় দিল এবং তারপরে আমাদেরকে ফোন দিয়ে বলল আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমরা ওকে বললাম তুই আয়তাল কুরসি পরে ঘুমিয়ে যা। তারপর দিন সকালে আমরা শুনলাম অনেক না ফেরার দেশে চলে গেছে। ওর মৃত্যুর ধরন ছিল আত্মহত্যা, ফ্যানের সাথে ঝুলে ফাঁসি। পরে আমরা ভয় পেয়ে আমাদের মুরব্বীদের কাছে গেলাম, সব বললাম যেগুলো এতদিন লুকিয়ে রেখেছিলাম। পরে এলাকাবাসী সবাই একসাথে হয়ে তান্ত্রিককে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে ফেলল। তার কয়েকদিন পরে আমরা শুনি যে তান্ত্রিক মারা গেছে। কিন্তু ঘটনা এখানে শেষ হল না। আমি সহ তিন বন্ধুকে তান্ত্রিকের জিনগুলো অনেক ডিস্টার্ব করেছে। পরে আমরা একটা ভালো হুজুর দেখিয়ে এটা সমাধান করলাম। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে ঘটনা শেয়ার করার অনুরোধ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনা শেয়ার করলাম। আশা করছি আপনি পরবর্তীতে ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটি শুনবেন। রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জিজ্ঞেস করব না, আপনি সবসময় ভালো থাকেন? আমি একজন নিয়মিত শ্রোতা, আমি 2019 সাল থেকে শুনছি। আজকে একটি সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এটা আমার প্রথম ঘটনা, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম তামিদ, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি পড়ছি না। রাসেল ভাই, আমার বাসা হচ্ছে মাদারীপুর, সালটি তখন 2017। আমি ক্লাস থ্রিতে পড়ি, সময়টা ডিসেম্বর মাস, চারিদিকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা। তো আমাদের পরিবারের মধ্যে সবারই সম্পর্ক ভালো। তেমনি একদিন আমার খালাতো বোনের জন্মদিন ছিল। আমরা তখন ছিলাম পাঁচ খালাতো ভাই বোন, দুই বোন আর তিন ভাই। তো সবসময়ের মতোই আমরা সবাই একসাথে নানুর বাসায় একত্রিত হই। আমাদের মন খুব ভালো ছিল, কারণ তখন আমরা সবাই একসাথে হয়েছি, সবার মনে মনে আনন্দ। জন্মদিন পালন হল রাত 12টার সময়। তখন অন্য সময়ের মতো জন্মদিন পালন করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। তো তখন আমি ছোট হলেও কিছুটা বুঝতাম। আমার ঘুম ভাঙল রাত 3টা কি 4টার আশেপাশে, আর ঘুম ভাঙার কারণ হল তখন আমার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হল। আমার নানু বাসা তখন ছিল টিনের। আমরা সবাই জানি যে টিনের ঘরের বাথরুম একটু দূরেই হয়, তো আমাদের নানুর বাসার বাথরুম দূরেই ছিল। আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। টয়লেটের পেছনে ছিল বিশাল বন জঙ্গল আর একটা পরিত্যক্ত বাড়ি। সেই বাড়িতে অনেক দিন কেউ থাকে না। মনে মনে একটু ভয় লাগছিল, কিন্তু আমার কাছে মোবাইল ছিল, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আমি টয়লেটে যাই এবং আমার টয়লেটের কাজ শেষ করি। সেখান থেকে বের হয়ে আমি আশেপাশে লক্ষ্য করি, দূরে একটি অবয়ব, দূর থেকে আন্দাজ লাগানো যাচ্ছে সে অনেক বড়। তার উচ্চতা মোটামুটি 7 ফিট। অবয়বটার একটু বর্ণনা দেই। সে যেমন লম্বা ছিল, চেহারাও বিভৎস, গায়ে কালো রঙের জামা গলা পর্যন্ত। আমি ভীষণ ভয় পাই দেখে। আমার ভেতরে একটা অদৃশ্য শক্তি কাজ করছিল। আমি আমার হাত পা কিছু নাড়াতে পারছিলাম না, আর আমি তখন কোন দোয়া কালামও জানতাম না। আমি শুধু একটা জিনিসই জানতাম, তা হল বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি মনে মনে এই লাইনটি উচ্চারণ করতে থাকি এবং চোখ বন্ধ করে থাকি। তার কিছুক্ষণ পর চোখ খুলে দেখি অবয়বটি আর নেই। আমি ঠাস করে একটি দৌড় দিয়ে দরজাটা লাগিয়ে দিই এবং পরের দিন আমার ঘুম ভাঙে 1টার সময়। শরীরে তখন প্রচণ্ড জ্বর। তারপর নানু আমার জ্বর দেখে, দোয়া করে শরীরে ফু দেয় এবং আমি ভয়ে কারো কাছে এটি শেয়ার করিনি। আমার 1 বছর কোনো সমস্যা হয়নি। এরপর 1 বছর পর আমি আমার খালাতো ভাই আহাদকে এই ঘটনাটি শেয়ার করি। হঠাৎ একদিন স্বপ্নে অবয়বটা আসে এবং অবয়বটি আমাকে বলে, কাজটা ভালো করলি না, এরপর তোর কি কি ক্ষতি হয় সেটা দেখ। আমার ঘুম ভেঙে যায়। সেই রাতে আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুমাতে পারি না। তারপর প্রতি রাতে এই অবয়বটি আমার স্বপ্নে আসত, এমন এমন বাজে স্বপ্ন যা বলার মতো না। আমি আর আমার আব্বু এক খাটে ঘুমাতাম। তো সেদিন রাতে আমি স্বপ্ন দেখি, শুনতে পাই একটা শব্দ, কিছু হাড়গোড় চাবানোর শব্দ। এই স্বপ্নের মধ্যেই আমি অবয়বটিকে দেখতে পাই, সে আমার আব্বুকে মেরে মৃতদেহ থেকে হাড়গোড় খাচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে উঠি এবং সেন্সলেস হয়ে যাই। এটি আমার সাথে দীর্ঘ 1 বছর ধরে হতে থাকে। আমি কারো কাছে বলার সাহস পেতাম না, ভাবতাম ও যদি ক্ষতি করে বসে। একদিন আবার স্বপ্নের মধ্যে আমি চিৎকার দিয়ে উঠি। তখন আব্বু প্রতিদিনের মতো এই সমস্ত দেখে একটু বিরক্ত হয় এবং একজন কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ বলে, এটা আসলে একটা খারাপ জিন, সাধারণত বন বা জঙ্গলে এটা থাকে। এটা আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু সে আমার ক্ষতি করতে পারেনি, কারণ নানু আমার শরীর বন্ধ করে দিয়েছিল। কবিরাজ আমাদের বাড়ি বন্ধ করে দিয়ে যায়, আমাকে একটা তাবিজ দেয়। তখন ওই খারাপ জিনটি আমার ক্ষতি করতে না পেরে আহাদ ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে। আহাদ ভাইয়ের ঘটনাটি তার মতো করেই বলছি। আহাদ ভাইরা থাকত একটা বাড়িতে। তো পাশের ফ্ল্যাটের এক আপু গলায় দড়ি দিয়ে মারা যান এবং লাশের জিহ্বা পর্যন্ত বের হয়েছিল, যা তার কাছে খুবই হৃদয় বিদারক ব্যাপার। আপুটি তাকে খুব ভালোবাসত। কিছুদিন পরে সে ছাদে বসে আছে, একটি খারাপ স্বভাব ছিল তার, সিগারেট খেত ছাদে গিয়ে। প্রতিদিনের কাজ শেষ করে রাত 12টা বাজলে সে ছাদে যেত এবং ওই সময়টায় ছাদে কেউ থাকত না। একদিন ছাদে গিয়ে সে সিগারেট জ্বালায়। সিগারেটটি যখন একদম শেষের পথে, তখন সে একটি অবয়ব দেখে। প্রথমে সে গুরুত্ব দেয়নি, তাদের একটি বিড়াল ছিল সেটা মনে করে বসে আছে, কিন্তু ওটি আসলে বিড়াল ছিল না, জিন ছিল যা আমার ক্ষতি করার চেষ্টা করছিল। সেদিন ছিল অমাবস্যা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইটে কিছুই দেখা যাচ্ছিল না। তখন সে অবয়বটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাছে যেতেই ভয় পেয়ে যায়। একটা বিভৎস জিনিস, যা কিছুটা মানুষের আকৃতির, কিছুটা ছাগলের মতো। সে ওটা দেখে চিৎকার দিতে চাচ্ছিল, কিন্তু গলা দিয়ে তার কোনো স্বর বের হচ্ছিল না। তার হাত পা অবশ হয়ে যায়। এটা দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার চোখ খোলে, তখন সে নিজের বিছানায় নিজেকে আবিষ্কার করে এবং সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কালকে রাতে। সে সব ঘটনা খুলে বলে এবং সবাই বুঝতে পারে এটি কোনো স্বাভাবিক ব্যাপার নয়, একজনের ভুল হতে পারে, কিন্তু দুইজনের কিভাবে হবে। তারপর কবিরাজকে ডাকা হয়। সে এসে তাবিজ এবং পানি পড়া দেয়। এরপর থেকে আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রার চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো?
জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব। যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তিনি এই ঘটনার শিরোনাম দিয়েছেন আফ্রিকান অভিশপ্ত বিল্ডিং। সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে যে যারা ভূত ডট কম শোনেন তারা আফ্রিকান স্টোরিগুলো অনেক পছন্দ করেন, আর সারা পৃথিবীতেই তো ছড়িয়ে আছে বাঙালি। তো সেরকমই একজন এই ঘটনাটি পাঠিয়েছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি মাহিম খান, সাউথ আফ্রিকাতে অবস্থানরত আছি। আপনার ভূত এফএম 2016 সাল থেকে রেডিওতে প্রতি শুক্রবারে শুনতাম। আপনার পেজ ফলো করার কারণে জানতে পারি ভূত ডট কম আপনি চালু করেছেন। সময় স্বল্পতার কারণে ঘটনাটা হয়তো একটু সুন্দরভাবে বলতে পারছি না, আর এই প্রথম আমি কোনো ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা একটা বিল্ডিংকে নিয়ে। সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শেল হাউস নামে একটা বিল্ডিং, যেটা মূলত ছিল নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের পলিটিক্যাল অফিস। কোনো এক কারণে আমি ঠিক জানি না ওদের অফিস এখান থেকে নিয়ে যায়। পরবর্তীতে বিল্ডিংটা প্রায় 20 বছর বন্ধ থাকে। তো যাই হোক, এভাবে 20 বছর পর বিল্ডিংটা নতুন করে পরিষ্কার করে মানুষের থাকার জন্য উপযুক্ত করা হয়। আসি মূল ঘটনায়। আমি এক বছর যাবৎ সাউথ আফ্রিকাতে আছি। একটা সময় চাকরি অন্য জায়গায় নেওয়ার ফলে আমি বাসা চেঞ্জ করে এই বিল্ডিংটায় শিফট করি। প্রথম আমার মাথায় এসব কিছুই ছিল না যে এরকম একটা জায়গায় কিছু ঘটনা বা কোনো কিছুর অস্তিত্ব আছে। ভালোই যাচ্ছিল দিন। অনেক বড় একটা বিল্ডিং, গ্রাউন্ডে 3 তলা, ওপরে 22 তলা বিশিষ্ট বড় একটা বিল্ডিং। একদিন আমি জুম্মার নামাজের জন্য বাসায় আসি গোসল করার জন্য। এসে দেখি আমার রুমমেট শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। ওনাকে আমি ডাকলাম, কিন্তু উনি কোনো সাড়া শব্দ করলেন না। আশ্চর্য বিষয় হচ্ছে ওই দিন অনেক গরম ছিল, এই গরমে উনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন কেন কিছুই বুঝলাম না। ওনার পুরো শরীরটাই কম্বল দিয়ে মোড়ানো। যাই হোক, আমি ওয়াশরুম থেকে গোসল করে এসে ওনাকে ডাক দিলাম, ভাইয়া মসজিদে যাবেন না? কোনো সাড়া নেই। আমি আর ডাকলাম না, চলে গেলাম মসজিদে। রাতে উনি যখন বাসায় আসেন তখন আমি তাকে ঘটনাটি বলি, ভাইয়া আপনি এই গরমে আজকে ওইভাবে শুয়েছিলেন, আপনাকে ডাকলাম সাড়া দিলেন না। উনি শুনে বলেন, আমি তো ওই সময় বাসায় থাকি না, আর দুপুরে দোকান ফেলে ঘুমাবো কি করে? তখন আমাদের রুমের সবাই উপস্থিত ছিল, আমি সহ 5 জন থাকি, সবার আলাদা বেড, কেউ কারো বেডে যায় না, ওনার বেডে ঘুমানো তো দূরের কথা। যাই হোক, আমি শুনে পুরাই হতভম্ব। তাহলে দুপুরে আমি 2 বার যে খেয়াল করে দেখলাম মানুষটা শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, কাকে দেখলাম? রুমের সিনিয়র একজন বড় ভাই, যার নাম আমি ছদ্মনাম ব্যবহার করছি, রোহান ভাই, উনি এখানে অনেক আগে থেকে আছেন। রোহান ভাই আমাকে বললেন, এই বিল্ডিংটার অনেক সমস্যা আছে। বিল্ডিংটা অনেক আগে থেকে বন্ধ অবস্থায় ছিল, ওনারা অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। বিল্ডিংয়ে অনেক বাংলাদেশি, মালায়ান, নাইজেরিয়ান, পাকিস্তানি আছেন, তারাও অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। আমাদের বাসাটা অর্থাৎ অ্যাপার্টমেন্টটা ছিল 12 তলায়, একটা ফ্ল্যাট 13 তলায়। একজন ইন্ডিয়ান মহিলা থাকত সেখানে, সরাসরি শয়তানের পুজো করত সে। প্রথমে কেউ এসব টের পায়নি, ধীরে ধীরে ওই মহিলার পাশের ফ্ল্যাটের একজন লোক প্রতি রাতে অদ্ভুত কিছু শব্দ শুনতে থাকে। সবাই একদিন এটা জানতে পারে এবং ডিসিশনে যায় বিল্ডিং এর ম্যানেজারের কাছে বিচার দেবে। শব্দ হওয়ার সাথে সাথে ম্যানেজারকে তারা ফোন দেয়, ম্যানেজার আসে এবং ওই মহিলার দরজা খুলে ফেলে। দেখতে পায় সব কালো জাদুর সরঞ্জাম, তারা আঁকা মাথার খুলি, হাড্ডি ইত্যাদি। তারপর তারা ওই মহিলাটিকে বের করে দেয়। আরেকটা ঘটনা হচ্ছে, আমাদের বাঙালি একজন ভাই কোনো কারণ ছাড়াই বাথরুমে গিয়ে গলায় ফাঁস নেয়। আমাদের বাথরুমে সাধারণত একটা ছোট জানালা থাকে বাতাসের জন্য, ওই জানালার ছোট ছোট লোহায় দড়ি বেঁধে সে ফাঁস নেয়। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে ফাঁস নিতে পারে না। যাই হোক, এভাবে কেটে যায় আরো কিছুদিন। একদিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ রোহান ভাইয়ের মোবাইলে একটা ফোন আসে। ওনার এক নাইজেরিয়ান বন্ধু আমাদের বিল্ডিং এর 7 তলায় থাকে। উনি জানান কাজের কারণে তাকে বাইরে যেতে হয়েছে, স্ত্রী একা। তার স্ত্রী বাইরে কিছু শব্দ পেয়ে দরজা খোলে, খুলে দেখতে পায় একটা কালো বাঁদর, যেটা দেখতে একটা ভয়ঙ্কর কিছুর মতো, তার দিকে তাকিয়ে আছে। তারপর উনি দরজা বন্ধ করে দেন, ওনার হাজবেন্ডকে ফোন দেন এবং ঘটনা বলেন। কিন্তু কথা হচ্ছে, এই বিল্ডিংয়ে কুকুর, বেড়াল বা যে কোনো পোষা প্রাণী রাখা একদম নিষিদ্ধ। আমি এই বিল্ডিংয়ে কখনো কোনো পোষা প্রাণী দেখিনি, আর বানর এই 7 তলায় আসবে কিভাবে? ভাইয়ার নাইজেরিয়ান বন্ধুটা আরো বলতে থাকে যে উনি অনেক সময় বাসায় শুয়ে থাকলে দেখতে পান বাথরুমের যে দরজা, ওটা জোরে আটকালে যেমন শব্দ হয় তেমন একটা আওয়াজ আসছে। উঠে গিয়ে দেখেন কিছুই না। তো রোহান ভাই আমাদের বলতে থাকেন আমাদের রুমেও উনি এরকম কিছু ফেস করেছেন। যাই হোক, আমরা এই বিল্ডিং ছাড়ার সিদ্ধান্ত নেই এবং অন্য বিল্ডিং এ চলে যাই। তারপর থেকে আর কোনো সমস্যা ফেস করতে হয়নি। মাহিম খান লিখেছেন এই ঘটনাটি সাউথ আফ্রিকা থেকে। মাহিম খান, আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করে পাঠিয়েছেন। পরবর্তীতে ঘটনা পাঠালে আমি অনুরোধ করব বিশেষভাবে ঘটনা আপনি নিজেও একবার লেখার পরে পড়ে তারপরে পাঠাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর চমৎকার একটা ঘটনা শুনছিলাম। আজকে আমাদের শেষ ঘটনাটি ছিল আফ্রিকার অভিশপ্ত ভবন নিয়ে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। আমি কিছু কমেন্ট পড়ে আমাদের আজকের এই এপিসোডটি শেষ করতে চাই। আসলে আমাদেরকে ইন্ডিয়া থেকে জিসান লিখছেন, আমাদের সঙ্গে তিনি আছেন। পিয়াস লিখছেন থাইল্যান্ড থেকে। সিরাজগঞ্জ থেকে লিখছেন নাজমুল। প্রবণ লিখছেন বাংশা থেকে। আমাদের সাথে আছেন নাটোর থেকে শান্ত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিম যশোর বাগপাড়া থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, মিউজিক নিয়ে অনেকে কথা বলছেন, একটু চেঞ্জ আনুন, শুরুতে একবার ইন্ট্রো স্টার্টিং মিউজিক ব্যবহার করুন প্রত্যেকটা গল্পের শুরুতে। না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গল্পের শুরুতে আসলে ঢোকার আগে আমরা একটা ইন্ট্রো ব্যবহার করি। যাই হোক, আপনি আপনার মতামত দিয়েছেন, ডেফিনেটলি আমরা এটা নিয়ে চিন্তা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজল আমাদের সঙ্গে আছেন ইমরান পাবনা থেকে, আমাদের সঙ্গে আছেন গাইবান্ধা থেকে রিপন, আমাদের সঙ্গে আছেন ঢাকা মোহাম্মদপুর থেকে নিশাদ, বিশাল আমাদের সঙ্গে আছেন, ময়মনসিং থেকে জিসান আমাদের সঙ্গে আছেন, জিহাদ আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে, সাদিক আছেন আমাদের সঙ্গে, হৃদয় আছেন গোপালপুর গোপালগঞ্জ থেকে, ওমান থেকে আছেন রাফসান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের রায়পুর থেকে মিয়াদ আমাদের সঙ্গে আছেন, অ্যাপল সৌদি আরব থেকে আমাদের সঙ্গে আছেন, হাবিব আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি জাকিয়া আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সিয়াম সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ঘটনাগুলো শোনার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনারা যারা মিউজিক নিয়ে সমস্ত ফিডব্যাক দিয়েছেন, ডেফিনেটলি আমরা এটা নিয়ে চিন্তা করব এবং আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের যেভাবে চাচ্ছেন সেভাবেই আমাদের এই এপিসোডগুলো উপহার দিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের কাছে ঘটনা রয়েছে তারা ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুকে আমরা রেগুলার নতুন নতুন কন্টেন্ট আপলোড করছি, আজকেও করেছি। আপনারা চাইলে ভিজিট করতে পারেন www.facebook.com/russell.shadhin। এখানে যে আপনারা যুক্ত থাকতে পারেন to get all the notifications, to watch our content, এবং আমরা রেগুলারই ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট সবকিছু আপলোড করছি এবং সমস্ত ইনফরমেশনও আপনি পেয়ে যাবেন, আপডেটেড থাকতে পারবেন সবসময়। আমরা আজকের মতো বিদায় নেব, কথা হবে আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। যারা স্টুডিওতে আসতে চান ইমেলের মাধ্যমে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।